আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে হিস্টোরিক্যাল প্লেসেস, ঐতিহাসিক স্থান। আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে ইসলামী ইতিহাসের মধ্যে এরকম সম্পৃক্ত ঐতিহাসিক স্থান যা কোরআনে পাক ও বিভিন্ন হাদিস শরীফের সাথে আমরা যে আলোচনাগুলো আমরা পেয়ে থাকি, এমনকি বিভিন্ন আল্লাহ পাকের অলিগণদের সাথে সম্পৃক্ত, আল্লাহ পাকের প্রিয় প্রিয় নবীগণ আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের সাথে সম্পৃক্ত এরকম অসংখ্য আলহামদুলিল্লাহ ঐতিহাসিক স্থান নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। তো আজকে আমরা যে ঐতিহাসিক স্থান নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সাহাবে আবু তালিব। জি হ্যাঁ, আসলে এটি কোনো মানুষের নাম নয়, বরং এটি একটা ঐতিহাসিক স্থানের নাম। জি হ্যাঁ, তো এই ঐতিহাসিক স্থানের নাম যেটি আজকে আমরা নিয়েছি, তো সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে আসুন আমরা দরুদ শরীফ পাঠ করা কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামত বরকাতুহুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত প্রত্যেকটা রিসালা কিতাবের প্রতিটা পৃষ্ঠায় তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত তিনি লিখে থাকেন। তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত এরকম এসেছে যে আমাদের নবী রাসূল আরবি হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা আমি আমার বাসায় বলার সৌভাগ্য অর্জন করব, যে বলছে কোনো মুসলমান কোনো তারা যখন একে অপরের সাথে সাক্ষাৎ করে এবং মুসাফাহ করে, এই মুসাফা করা অবস্থা অর্থাৎ হাত মিলানো অবস্থা যদি তারা দরুদ শরীফ পাঠ করে, তখন সেই তাদের হাত মিলানোর আগে আগে তাদের আগের এবং পরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো আসুন আমরাও নিয়ত করি যখন আমরা একে অপরের সাথে সাক্ষাৎ করি তখন আমরা বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তো অভ্যাস গড়ে তুলবো, তাহলে ইনশাআল্লাহ আমাদের একে অপরের সাথে যখন মোলাকাত করবো তখন আমাদেরও দরুদ শরীফ পাঠ করা স্মরণে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসুন আমরা মহব্বতের সাথে আরেকটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি আজকের আমাদের টপিক সাহাবে আবু তালিব। জি হ্যাঁ, তো আজকে আমরা যে ঐতিহাসিক স্থান নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটি স্থান, বিশেষত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথে এর জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি সময়ের সাথে আজকের এই স্থানের খুবই ডিপ কানেকশন রয়েছে। জি হ্যাঁ, এমনকি অনেক শিক্ষণীয় বিষয় আজকের ঐতিহাসিক স্থান যেটি আমরা বিষয় নিয়েছি সেটার আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করার সৌভাগ্য হবে, তাই মনোযোগ সহকারে আমাদের সঙ্গে থাকবেন। তো এই সাহাবে আবু তালিব এটি মক্কায় মুকাররমায় অবস্থিত, দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে যে স্থান তাকে বা যে এলাকা যে এরিয়া তাকে সেই এলাকাকে সাধারণত আরবিতে সাব বলা হয়ে থাকে। তো সাহাবে আবু তালিব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জন্মস্থানের পেছনে দুইটি ময়দান রয়েছে, এটাই হলো সাহাবে আবু তালিব। এই সাবটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালিবের প্রপার্টি ছিল, তাই একে সাহাবে আবু তালিব বলা হয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটি নবুয়তের সপ্তম বছর ছিল, লোকজন অনেক তখন দ্রুততার সাথে ইসলামের দিকে আসছিল আর মুসলমান হচ্ছিল। কাফিরা ভেবেছিল যে মুসলমানদেরকে তারা অত্যাচার করে ইসলাম থেকে দূরে সরিয়ে নেবে, কিন্তু মুসলমানরা ইসলাম ধর্মের উপর অটলই রইল। আর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আসসালামের নেকির দাওয়াতের বদলতে মুসলমানের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছিল। তো মুসলমানদের এই রকম সংখ্যা বৃদ্ধি পাওয়া, এটার কারণে মদিনার কাফিরদের রক্ত জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছিল। এমনকি কুরাইশদের দুইজন বড় সর্দার অর্থাৎ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের দৌলত হাসিল করেছিলেন, তারা তো আরও মানে জ্বলে পুড়ে ছাই হওয়ার অবস্থা। তো যখন মক্কার কাফিরদের এ কথা জানা হয়ে গেল যে তাদের মধ্যে বিভিন্ন সর্দাররাও ইসলাম ধর্ম কবুল করে ফেলছেন, তো আগে তাদের রাগের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। তখন তারা একটা সিদ্ধান্ত নিল যে কুরাইশের কিছু ব্যক্তি এবং মক্কার কাফেররা আল্লাহর পানা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করলো। কারণ তারা এটা ভেবেছিল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তারা হত্যা করে ফেলে তাহলে আর এই ইসলামের যে প্রসার হচ্ছে এটা প্রসারিত হবে না, আর তাদের যেই ধর্ম মানুষ ছেড়ে দিচ্ছে, তাদের যে বেধর্মী, তাদের বেধর্মীদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, সেটা আর বাড়বে না। যখন এই কথাটি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা যান আবু তালিব জানতে পারল যে তারা আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, তখন তিনি কি করলেন, কবিলায়ে বনু হাশিম গোত্রের সকল লোকজনকে একত্র করলেন এবং সবার কাছ থেকে এটা ওয়াদা নিল যে যা কিছু হয়ে যাক, যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে একজনও জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে সামান্যতম আঘাত করতে আমরা দিব না। আর যখন বনু মুত্তালিব এর কাছেও এই কথাটি জানা গেল, তখন তারাও রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে মক্কার কাফেরদের কাছ থেকে রক্ষা করার জন্য তারাও ওয়াদা করে নিল, সুবহানাল্লাহ। আর এই ওয়াদা পালনের জন্য আবু তালিব নিজের ভাতিজা অর্থাৎ আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বনু হাশিম ও বনু মুত্তালিব এরা সকলে মিলে সাহাবে আবি তালিবে মুভড হয়ে গেল, তারা এখানে স্থানান্তরিত হয়ে গেল। তো বনু হাশিম গোত্রের আবু লাহাব একজন এমন ব্যক্তি ছিল যে কুফরের মধ্যে লিপ্ত ছিল, যদিও সে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চাচা ছিল, তার মধ্যে কোনো ধরনের লজ্জা ছিল না যে তার গোত্রের লোকজন কে ছেড়ে কুফরের দিকে চলে গেল, এমনকি সে এ নিয়ে আরও গর্ব করত, অর্থাৎ তার গোত্রের অনেক লোকে তো ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে, এরপর তার মধ্যে এটা নিয়ে কোনো একটা হিংসা ছিল না, এরপরে সে এটা নিয়ে একটা কি গর্ব করত। এখানে আপনাদের এটাও বলি যে আবু তালেব সবসময় এই চিন্তায় থাকত যে আল্লাহর পানা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে যেন কেউ হত্যা করতে না পারে, সেজন্য তিনি সবসময় সচেতন থাকতেন, এমনকি অর্থাৎ তিনি এটাই চিন্তা থাকতেন যেন কেউ আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে যেন কেউ আঘাত করতে না পারে, রক্ষক হিসেবে তিনি ছিলেন। এমনকি তিনি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জন্য রাতে বিছানা বিছাত, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিতেন, যখন সকলে ঘুমিয়ে যেত তখন তিনি আবু তালেব আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্য এক জায়গার মধ্যে স্থানান্তর করে ফেলতেন, যেন কেউ বুঝতে না পারে যে আসলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গায় ঘুমাচ্ছেন। আর এই কুরাইশ বংশের ব্যাপারে এবং আবু তালিব গোত্র, আবু তালিবের যে গোত্র ছিল এবং অন্যান্য যে গোত্র ছিল তারা সকলেই এখন আজকে যে আমাদের টপিক যে স্থান সেখানে তারা সকলে স্থানান্তর হয়ে গিয়েছে। এখন যারা মক্কার কাফের ছিল তারা একটা সিদ্ধান্ত নিল যেভাবে হোক তারা যদি আবু তালিবকে তাদের কাফেরদের পক্ষে নিয়ে যেতে পারে তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা তাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। সেজন্য তারা বিভিন্নভাবে তার কাছে বিভিন্ন ধরনের কোনো নিউজ যে আপনাকে এটা দেওয়া হবে এটা করা হবে বিভিন্নভাবে তারা কি তাকে মানাতে চেষ্টা করলো যে তারা যেন তাদের পক্ষে চলে আসে। তো প্রিয় দর্শক, এরপর কাফেররা তারা এখন নাউজুবিল্লাহ এটা সিদ্ধান্ত নিল যে তারা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে যে সকল গোত্র রয়েছে যারাই রয়েছে তাদের সকলকে মানে সোশ্যালি বয়কট করা শুরু করে দিবে। কীরকম সেটা? সেটা হচ্ছে তারা এটা সিদ্ধান্ত নিল যে তাদের সাথে অন্য কোনো গোত্রের কোনো মেয়েকে বিবাহ দিবে না, কেউ তাদের সঙ্গে কোনো ধরনের কেনা বেচা করবে না, কেউ তাদের সাথে কোনো ধরনের মিটিং, সালাম দেওয়া, কথাবার্তা বলা একেবারে তাদেরকে বয়কট করবে, এমনকি কোনো ধরনের খাবার পানি পর্যন্ত তাদেরকে দিবে না। তো কুরাইশের কাফিররা এই সিদ্ধান্তগুলির স্থির করে নিল এবং কাবার ভিতর একটি কাগজ লাগিয়ে দিল, যেই কাগজের মধ্যে এই ধরনের এই বয়কটের কথাগুলা লেখা ছিল। এখানে একটা খুবই আশ্চর্যকর বিষয় এটা যে এই সিদ্ধান্তগুলো মনসুর বিন ইকরামা তিনি লিখেছিলেন ওই কাগজের মধ্যে। আল্লাহ তাআলা তার আঙ্গুলগুলোকে এমন করলো যে এরপর থেকে আর কখনো তিনি কখনো কিছু লিখতে পারত না, না কোনো কাজ করতে পারত সে হাত দ্বারা, যে হাত দ্বারা তিনি এই ধরনের মারাত্মক বিষয়গুলো লিখেছিল। তো কাফেরদের এই সোশ্যালি বয়কট যেটা করলো এটার উপর আমল করার জন্য সকলে দোকানপাট বন্ধ করে দিল। কোনো দোকানদারের এটা অনুমতি ছিল না যে তাদের সাথে আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সকল গোত্র আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে ছিল তাদের সাথে যেন কেউ কোনো ধরনের কেনা বেচা না করে। এমনকি বাইরে থেকে অর্থাৎ আউটসাইড কোনো ডিস্ট্রিক্ট থেকে আউটসাইড কোনো জায়গা থেকে যখন কোনো খাবার দ্রব্য আসত তখন কুরাইশরা যে কাফের যারা ছিল তারা সব কিছু কিনে নিত যাতে তারা কোনো কিছু না পায়, অথবা তাদেরকে এমন দাম বলতো যার কারণে তারা কিনতে পারতো না। অর্থাৎ আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি বংশের লোকদের তো তাদের গোত্রে যারা আমার মুসলমানদের পক্ষে ছিল তাদেরকে এমন ছড়া দাম বলতো যার কারণে তারা সেগুলা ক্রয় করার সামর্থ্য তাদের থাকতো না। এমনকি তারা বাইরের মানুষের সাথে কোনো যোগাযোগ না করার জন্য অনেক ধরনের ব্যবস্থা নিয়েছিল। যদি বাইরের কোনো মানুষ আসতো তাদের সাথে যোগাযোগ করার জন্য বা কোনো কিছু আদান প্রদান করার জন্য তাদেরকে কঠোর শাস্তি তারা শুনিয়ে দিত। তো তবু এমন অনেক ধরনের অনেক আল্লাহ পাকের দয়া, অনেক নরম দিলওয়ালা, অনেকে মুসলমানদের প্রতি ইসলামের প্রতি মহব্বতওয়ালা মানুষ ছিল যারা রাতের অন্ধকারে আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোত্র যারা ছিল তাদের সাথে যোগাযোগ রক্ষা করত এবং কিছু আদান প্রদান করার প্রয়োজন হলে তা করে নিত। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই অত্যাচার কিছুদিন নয়। এই যে কাফেররা আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষে যারা ছিল, যারা মুসলমান হয়েছিল, তাদেরকে যে সোশ্যালি বয়কট করা, খাবার বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, যোগাযোগ বন্ধ করে দেওয়া, সব কিছু বন্ধ করে দেওয়া, এই যে বয়কট করেছিল এটি কিন্তু কিছুদিন নয়, এটি কিছু মাসও নয়, বরঞ্চ 3 বছর ধরে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার সকল কম্পেনিয়ান যারা ছিল তাদেরকে এই ধরনের যেই কষ্ট, এক কথায় কী বলবো, মানে দিনের পর দিন অত্যাচার করা, এটি তারা সহ্য করেছিল। এই 3 বছর বনু হাসিম এমনভাবে কাটিয়েছিল যে তারা গাছের পাতা, শুকনা চামড়া রান্না করে তারা তাদের পেট এর যে খিদা সেটি তারা নিবারণ করেছিল। হায়, কল্পনা করা যায় যে গাছের পাতা খেয়ে দিন যাপন করা, শুকনা চামড়াকে রান্না করে খাবার খাওয়া, তাদের যে ছোটো ছোটো বাচ্চা ছিল তারা দিন রাত খিদার জন্য চিৎকার করত, কান্না করত। এই মুসিবত রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এর সাথী এবং বনু হাসিম গোত্রের সকলে সহ্য করতে থাকল, কিন্তু তাদের সহ্যের কোনো কমতি ছিল না, তারা ধৈর্য ধারণ করতে থাকল। তারপর একদিন আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম নিজের চাচাকে বলল যে কুরাইশদের কাফিররা যে একটা লেখা লিখেছিল যে বয়কটের, সেই লেখাটা খাবার মধ্যে রেখেছিল তারা, কিন্তু বর্তমানে এখন সে লেখাটার সব কিছুই উইপোকারা খেয়ে নিয়েছে, কিন্তু শুধুমাত্র ওই সকল জায়গা উইপোকারা খেয়ে নিতে পারেনি, তারা খায়নি যেই জায়গার মধ্যে আল্লাহ পাকের নাম লেখা রয়েছে। বাকি এই যে বয়কট করেছিল, বয়কটের যে লেখা ছিল, অন্যান্য সকল লেখা উইপোকারা খেয়ে নিয়েছিল, কিন্তু ওই বয়কটের যে কাগজ ছিল সেই কাগজের মধ্যে, সেই দলিলের মধ্যে, হ্যাঁ, সেই এক কথায় যে একটা লেখা তারা কাবা ঘরের মধ্যে দিয়ে রেখেছিল, তো সেটার মধ্যে আল্লাহ পাকের নাম ছাড়া বাকি সব কিছুই উইপোকারা খেয়ে নিয়েছিল। এটা আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম অদৃশ্যের সংবাদদাতা, সুবহানাল্লাহ, ইলমে গায়েব, হাই, তিনি এটা বলে নিয়েছিলেন আবু তালিবকে, তিনি এটা বললেন। তো আবু তালিবও মনে মনে ভাবতে লাগলো এত দূরের একটা খবর আমার যে আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি কীভাবে জানতে পারলো। এরপর তিনি এটা বিশ্বাস করে নিলেন। এরপর যখন আবু তালিব এবং বনু হাসিম মক্কা পাকে গেলেন তখন আগে থেকে কুরাইশরা, কুরাইশ যে কাফের ছিল তারা ওখানে উপস্থিত ছিল। তারা আবু তালিব এবং বনু হাসিমকে দেখে তারা এটা মনে করলো যে আবু তালিব এবং বনু হাসিমের সকলে হয়তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সঙ্গ তারা ছেড়ে দিয়েছে, এজন্য তারা হয়তো আমাদের সাথে এখন মিট করার জন্য এসেছে। এখন তারা বলতে লাগলো যে তোমরা মুহাম্মদের সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সঙ্গ ছেড়ে দাও এবং মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে দাও, না হলে আমাদের বন্ধুত্ব শত্রুতায় পরিণত হবে। সাহাবী আবু তালিবের এই অবরোধ কীভাবে শেষ হলো তার ঘটনা এমনও বর্ণনা করা হয়েছে যে তো কুরাইশদের মধ্যে এমন কিছু নরম দিলওয়ালা লোক ছিল, অর্থাৎ তাদের তারা যদিও বা কাফেরদের মানে জোশের কারণে, তাদের কঠোরতার কারণে প্রথম প্রথম তারা একটু এই কিছু বলেনি, কিন্তু পরবর্তীতে যখন আবু তালিব তিনি আসলো এবং অন্যান্য গোত্রের লোকেরা আসলো, তখন তাদের এই অবস্থা দেখে কিছু নরম দিলওয়ালা লোক, যাদের মধ্যে তাদের নাম ছিল হাসাম বিন আমার এবং জুবাইর বিন আমাইয়া এবং মাতাম বিন আবি প্রমুখ, একসাথে তারা মিলে হারামান কাবাই তারাও আসলো। আর জুবাইর যিনি আব্দুল মুত্তালিবের নাতি ছিল, তিনি কুরাইদের সামনে গিয়ে বলল, হে লোকেরা, এটা কোন ধরনের বিচার যে আমরা তো আরামে জীবনযাপন করছি আর বনু হাসিমের গোত্রের বাচ্চারা দিন রাত পিপাসা আর খিদার জন্য কান্না করছে? খুদার কসম, যতক্ষণ পর্যন্ত চুক্তিটা আমি ছিঁড়ে আমার পায়ের তলায় দিব না ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না বা আমি শান্তি পাবো না, এই ধরনের একটা তিনি কথা বলে উঠলেন। তখন আবু জাহিল বলল, তুমি এই চুক্তিটির উপর হাতও দিতে পারবে না। এমনভাবে মুতাম বিন আতি এবং হাসাম বিন আমরও আবু লাহাবকে বলতে লাগলো, আর আবুল বক্তারি তো স্পর্শ এটা বলে দিল যে, হে আবু জাহেল, এই চুক্তির উপর না আমরা আগে রাজি ছিলাম না এখন রাজি আছি। এই ময়দানে এক পাশে আবু তালিবও বসা ছিল ওই ময়দানের মধ্যে, এমনকি আর বলল যে, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলছে যে, তোমরা যে চুক্তি নামা একটা লেখা লিখেছিলে, সেটি তোমরা যে কাবার এখানে রেখেছিলা, তো সেটি ওই পোকারা খেয়ে ফেলেছে আর শুধু সেখানে খোদার নাম বাকি রয়েছে। এখন তোমরা এই চুক্তিটি দেখো, যদি এই চুক্তিটি ওই পোকারা খেয়ে ফেলে তাহলে এটাকে ফেলে দাও, আর যদি না খায় তাহলে আমি এটি কথা দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের কাছে আমি ধরিয়ে দিব। তারপর মাতাম কাবার ভিতর গেল এবং ওই চুক্তিটি নিয়ে আসলো। তখন সকলে দেখে অবাক হয়ে গেল যে খোদার নাম ছাড়া সব কিছু ওই পোকা খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাতাম সবার সামনে এই চুক্তিটি ছিঁড়ে ফেলে দিল। তখন কুরাইশের বাহাদুর লোকেরা, যদিও তার কুফরে লিপ্ত ছিল, হাতিয়ার নিয়ে সাহাবী আবি তালিবের দিকে তারা পৌঁছে গেল এবং বনু হাসিমের এক একজনকে এখান থেকে বের করে স্বাধীন করে দিল। এভাবে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এবং তার পরিবারের সাথে যে সোশ্যাল বয়কট হয়েছিল এটির সমাপ্ত ঘটল। আর তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজের ঘরে তশরিফ নিয়ে আসলেন। এই মুসিবত হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এবং তার পরিবাররা সাহাবী আবি তালিবে পেয়েছিল, যেটি আজকে আমাদের টপিক ছিল। তো মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা, 1400 বছর আগে আনুমানিক অ্যাপ্রক্স এটা এই সিচুয়েশন, এই একটা বিপদে, এই একটা মুসিবতে মানে কাফেররা যে আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে তারা এই যে মারাত্মক কষ্ট দিয়েছিল কল্পনা করা যায়। যেমন যদি আমি আপনাদেরকে একটু বলি, কিছুদিন বা কিছু বছর বলা যেতে পারে না, যে আমাদের থেকে কোভিড-19 যে বিদায় নিয়েছিল, ওই সময় আমরা যখন সকলে ঘরবন্দি ছিলাম, তখন আমাদের তো খাবার পানীয় সব কিছু তো ছিল, কিন্তু এরপরও আমাদের অবস্থা কেমন হয়েছিল? আর আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে এবং তার পক্ষে যারা মুসলমান ছিল তাদেরকে শুধু এই যে একটা জায়গায় বন্দি না, বরঞ্চ তাদেরকে খাবার দাবার যোগাযোগ এমনকি পানি পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছিল, তাহলে সেই কষ্টটার মাত্রা কেমন ছিল? তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, এখান থেকে আসলে আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় যে এই ইসলাম আজকে আমাদের কাছে এটি এত সহজে আসেনি। কাফেররা, বেধর্মীরা যারা ইসলাম ধর্ম কবুল করেছে তাদের সাথে অনেক ধরনের অত্যাচার করেছিল, কিন্তু এরপরও আজকে আমরা সে সকল কাফেরদের, সে সকল বেধর্মীদের কালচারকে, সে সকল বেধর্মীদের চালচলনকে আমরা আজকে আপন করে নিচ্ছি। আমরা আমাদের ইসলামী সংস্কৃতিকে ভুলে যাচ্ছি, আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে সুন্নতকে আজকে আমরা ভুলে যাচ্ছি, সে সুন্নত আজকে আমাদের পালন করতে লজ্জা লাগে, আরও কত কিছুই আজকে আমাদের মনে লাগে। তাই প্রিয় দর্শক, এই আজকের টপিক থেকে, যে টপিকের সাথে আমার নবীর কষ্টে জর্জরিত যে দিন যাপন ছিল 3টা বছর, সে কষ্টের কথা থেকে আমরা যেন শিক্ষা নিই। আসলে এই বিষয়টা না আলোচনাগুলো অনেক ব্রডলি আলোচনা করা যায়, কিন্তু আসলে আমাদের সময়ের অনুষ্ঠানে যে সময়ও নির্দিষ্ট রয়েছে, যার কারণে আসলে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে এই ঘটনাটি বলার চেষ্টা করেছি। তো আজকের এই ঐতিহাসিক স্থান থেকে আমরা একটা শিক্ষা নিয়ে যাই যে আমরা যেন ইসলামের জন্য কিছু করে যাই। দিন ইসলামের জন্য আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কষ্ট করেছেন, কমপক্ষে আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে নিজের জীবনটাকে গড়ে তুলি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাত কামিয়াব হবে। আল্লাহ তাআলা দরবারে দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই ঐতিহাসিক স্থান আর নিয়ে আমরা যা কিছু শুনেছি তার উপর নিজ আমল করার তৌফিক দান করুক এবং অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।